শ্রোতা, শুরুতেই জানিয়ে দিই আপনাদেরকে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে আরও কিছুদিন অবস্থান করলেও জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর নির্ধারিত সব কর্মসূচি শেষ হয়েছে। কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সফর নিয়ে নিউ ইয়র্কে সংবাদ সম্মেলন করেছেন। সে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী কি বললেন এবং জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে তার গতকালের ভাষণে কোন কোন বিষয় সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে, তা নিয়েই আমাদের আজকের আলাপন। আর আমাদের সঙ্গে এই আলাপনে দুজন অতিথি রয়েছেন। নিউ ইয়র্ক থেকে রয়েছেন সৈয়দ মাহমুদুল্লাহ, প্রবীণ ফ্রিল্যান্স সাংবাদিক, এবং আমাদের সঙ্গে যোগ দিয়েছেন শামীম আল আমিন, নিউ ইয়র্ক ভিত্তিক টেলিভিশন TVN24-এর হেড অব নিউজ। এই দুজন ছাড়াও আমাদের সঙ্গে আজ থাকছেন আমাদের সহকর্মী আনিস আহমেদ। আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ।
ধন্যবাদ
জি। শুরুতেই আমি শামীম আল আমিন আপনার কাছে যেতে চাই। আপনি ছিলেন সংবাদ সম্মেলনে, প্রধানমন্ত্রী তার সফর এবং সংবাদ সম্মেলনে কোন কোন বিষয় তুলে ধরলেন, আমাদের যদি একটু সংক্ষেপে জানান, তারপর আমরা নিশ্চয়ই বিস্তারিতভাবে যাব।
অসংখ্য ধন্যবাদ তাওহিদুল ইসলাম আপনাকে। আসলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার যে সফরের যে গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য অংশ, সেগুলো তিনি আসলে প্রথমে তার যে মূল বক্তব্য সেই বক্তব্যে তুলে ধরেছেন। অবশ্যই এক্ষেত্রে তিনি রোহিঙ্গা ইস্যুটিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে তুলে ধরেছেন এবং জাতিসংঘ এবং অন্যান্য সাইড লাইন যে বৈঠক, সেসব বৈঠকে তিনি রোহিঙ্গা ইস্যু নিয়ে কি ধরনের তৎপরতা দিয়েছেন, এই বিষয়গুলোকে সামনে এনে তিনি মূলত তার বক্তব্য উপস্থাপন করেছেন। একই সাথে তিনি অন্যান্য যেসব কর্মসূচিতে যোগ দিয়েছেন সেগুলোরও একটু বিস্তারিত সংক্ষিপ্ত খতিয়ান তিনি এই তার প্রতিবেদনে তুলে ধরেছেন। পরবর্তীতে সাংবাদিকরা প্রশ্ন করার সুযোগ পেয়েছে, সেক্ষেত্রে আপনি জানেন যে একটি সংবর্ধনা অনুষ্ঠান হয়েছিল গত 19 তারিখে স্থানীয় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে। সেখানে তিনি নির্বাচনকালীন বিষয়ে নানা ধরনের বক্তব্য দিয়েছিলেন, সেগুলো নিয়েও তিনি প্রশ্নের উত্তর দিয়েছেন। একটি ক্ষেত্রে একটি প্রশ্ন এসেছিল যে বাংলাদেশে রোহিঙ্গা ইস্যু সহ নির্বাচন এবং অন্যান্য ক্ষেত্রে জাতীয় ঐক্য, বিশেষ করে মাঠের বিরোধী দল যেটি বলা হয় বিএনপিকে, বাংলাদেশের অন্যতম একটি বৃহৎ দল, সেই দলটিকে কিভাবে আস্থায় আনা যায়, তাদের সাথে আলোচনার মাধ্যমে নির্বাচনকে কিভাবে একটি সবার জন্য গ্রহণযোগ্য, অবাধ এবং অংশগ্রহণমূলক করা, এটি নিয়ে একটি প্রশ্ন এসেছিল। সেক্ষেত্রে অনেকটা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন বিএনপিকে তিনি খুনি এবং জঙ্গি দল হিসেবে উল্লেখ করেছেন এবং একই সাথে তাদের সাথে কোনো আলোচনা নয়, কোনো অংশগ্রহণমূলক বৈঠক নয় এবং তাদের সাথে তিনি কোনো দাবি বসবেন না এমন কথা সাফ জানিয়ে দিয়ে বলেছেন। এই ধরনের কোনো প্রশ্ন যেন ভবিষ্যতে তাকে করাই না হয়। একই সাথে তিনি রোহিঙ্গা ইস্যুতে,
জি আমরা 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 রোহিঙ্গা ইস্যু নিয়ে বিস্তারিত একটু আলোচনা করব, তার আগে আমরা একটু জেনে নিতে চাই, গতকাল প্রধানমন্ত্রী রোহিঙ্গা ইস্যুতে পাঁচ দফা প্রস্তাবনা তুলে ধরেছেন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে, সেই পাঁচ দফা কি, আমরা একটু প্রধানমন্ত্রীর কণ্ঠে শুনে আসি।
প্রথমত, অনতিবিলম্বে এবং চিরতরে মিয়ানমারের সহিংসতা ও জাতিগত নিধন নিঃশর্তে বন্ধ করা। দ্বিতীয়ত, অনতিবিলম্বে মিয়ানমারের জাতিসংঘের মহাসচিবের নিজস্ব একটি অনুসন্ধানী দল প্রেরণ করা। তৃতীয়ত, জাতি ধর্ম নির্বিশেষে সকল সাধারণ নাগরিকের নিরাপত্তা বিধান করা এবং এ লক্ষ্যে মিয়ানমারের অভ্যন্তরে জাতিসংঘের তত্ত্বাবধানে সুরক্ষা বলয় গড়ে তোলা। চতুর্থত, রাখাইন রাজ্যতে জোরপূর্বক বিতাড়িত সকল রোহিঙ্গাকে মিয়ানমারে তার নিজ ঘর বাড়িতে প্রত্যাবর্তন ও পুনর্বাসন নিশ্চিত করা। পঞ্চমত, কফি আনান কমিশনের সুপারিশমালা নিঃশর্ত, পূর্ণ ও দ্রুত বাস্তবায়ন নিশ্চিত করা।
আমরা শুনলাম পাঁচ দফা, এবং আমি প্রথমে একটু যেতে চাই আনিস আহমেদ আপনার কাছে। আপনি প্রায় দু মাস ধরে রোহিঙ্গা ইস্যুতে কাজ করছেন এবং নানা পর্যায়ের অভিজ্ঞ মানুষদের সঙ্গে কথা বলেছেন যারা এই বিষয়টিকে গভীরভাবে পর্যবেক্ষণ করছেন, সেই সব পর্যবেক্ষণের আলোকে প্রধানমন্ত্রীর এই পাঁচ দফাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন?
আমি মনে করি যে প্রধানমন্ত্রীর এই পাঁচ দফা প্রস্তাব অত্যন্ত বাস্তবোচিত প্রস্তাব। তার আগে আরেকটা কথা বলা দরকার যে প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রসঙ্গে যে ভাষণ দিয়েছেন এবং অন্যান্য ব্যাপারেও বলেছেন, কিন্তু রোহিঙ্গা প্রসঙ্গে যে অংশটি ছিল সেখানে আমরা লক্ষ্য করছি যে প্রধানমন্ত্রীর একটি মানবিক আবেগ সেখানে লক্ষ্য করছি।
একেবারে তিনি সেটা প্রকাশ করেছেন
একেবারেই প্রথমে। দ্বিতীয়ত, তিনি কিছু তথ্য দিয়েছেন এবং সঙ্গে সঙ্গে তিনি এই পাঁচ দফা প্রস্তাব দিয়েছেন। একটা প্রসঙ্গ এসছে এবং সেটা বাইরেও সকলেই বলছেন যে জাতিগত নিধন বলুন, যেটাকে আমরা বলতে পারি জাতিগোষ্ঠীগত শুদ্ধিকরণ অভিযানের মতো একটা মনে হচ্ছে মিয়ানমারে, সেটা নিঃশর্ত বন্ধ করার কথা বলেছেন। আরেকটা কথা তিনি বলেছেন যে এই যে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন, অনুসন্ধানী দল যাকে বলা হচ্ছে, অনতি বিলম্বে, লক্ষ্য করার বিষয় যে প্রধানমন্ত্রী সব বিষয় একটা অনতি বিলম্বের কথা বলেছেন এবং একই সঙ্গে তিনি খুব জোর দিয়ে প্রসঙ্গটি উল্লেখ করেছেন। এই যে সেফ জোনের যে প্রসঙ্গটা এসছে যে তাদের জন্য একটি নিরাপত্তা বলয় তৈরি করা, কারণ অনেকেই এ নিয়ে বড় রকমের আশঙ্কা প্রকাশ করছেন যে এই রোহিঙ্গা শরণার্থীরা যদি নিজের দেশে ফিরে যেতেও পারেন, তারপরে একটা প্রশ্ন থেকে যায় তাদের নিরাপত্তার, কারণ আমরা জানি যে এই ঘটনাটি ঘটছে বহু বছর ধরে এবং বারবার ঘটছে, সেই নিরাপত্তা বলয়ের একটা প্রশ্ন আছে এবং এ নিয়ে একটা প্রধান ভূমিকা পালন করতে পারে জাতিসংঘ। আমরা অতীতে দেখেছি কোনো কোনো জায়গায় মধ্যপ্রাচ্যেও নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে, তো এই নিরাপত্তা বলয় কথাটি খুবই গুরুত্বপূর্ণ এবং এটি সম্ভবত আমার ধারণায় মিয়ানমারের কাছে একটি বিতর্কিত বিষয় হতে পারে। এবং এই যে পুনর্বাসন, নিরাপত্তা বলয়ের সঙ্গে সঙ্গে এই পুনর্বাসনের প্রসঙ্গটি আছে এবং কফি আনান কমিশনের যে সুপারিশমালা, এবং এই কফি আনান কমিশনের একটা প্রধান সুপারিশই ছিল যে রোহিঙ্গাদের এবং রাখাইনের অধিবাসীদেরকে নাগরিকত্ব প্রদান। তো আমার মনে হচ্ছে যে এই আলোকে প্রধানমন্ত্রীর যে প্রস্তাবগুলো সেগুলো অত্যন্ত বাস্তব প্রস্তাব এবং এগুলোর বাস্তবায়ন রোহিঙ্গার সমস্যার সমাধানের দিকেই ইঙ্গিত দেবে।
আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা যাচ্ছি সৈয়দ মাহমুদুল্লাহ, আপনার অভিজ্ঞ দৃষ্টিতে প্রধানমন্ত্রীর পাঁচ দফার সুপারিশ কি মনে করেন আপনি?
সুপারিশ তো আমরা তার কণ্ঠেই শুনলাম, সুপারিশ সবগুলো অত্যন্ত যুক্তিসঙ্গত। একটা যেটা যে এদের প্রত্যর্পণের ব্যবস্থা করা, পুনর্বাসন ব্যবস্থা করা, জাতিসংঘ সেক্রেটারি জেনারেল যেন একটা ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পাঠান এবং তাদের নিরাপত্তা সম্পর্কে সেই দেশের সরকারের সাথে আলোচনা করে সেসব ব্যবস্থা করেন। আরেকটা যেটা ওই যে সেফ জোন, নিরাপত্তা, নিরাপদ অঞ্চল একটা গড়ে তোলা, এইটা আপনার সিরিয়ার ক্ষেত্রে তুরস্ক এই ধরনের একটি প্রস্তাব করেছিল যে ওই দেশের কুর্দরা যেন ওই দেশ থেকে বিতাড়িত হয়ে বা অন্যরাও সিরিয়ার অন্য সমস্ত লোক ওই দেশের যুদ্ধের কারণে বিতাড়িত হয়ে টার্কিতে বা অন্য দেশে চলে যাচ্ছে তা না করে সীমান্তের ভিতরে কয়েকশো বর্গ মাইল বা কয়েক হাজার বর্গ মাইল একটা এলাকা জাতিসংঘের তত্ত্বাবধানে রাখা এই নিরাপত্তা অঞ্চল যদি বলা হয়, এটাও সেই রকমই একটা প্রস্তাব। এই প্রস্তাব সিরিয়াও গ্রহণ করেনি, এখানে বার্মা গ্রহণ করবে কিনা মুশকিল, তো বলা মুশকিল, তবে এটা দরকার আছে অন্তত জাতিসংঘের এক ধরনের কোন শান্তি বাহিনী সেখানে সেখানে মোতায়েন করা খুবই জরুরি হবে। প্রধানমন্ত্রীর নিরাপত্তা অঞ্চল যদি গ্রহণ নাও করে উন্নতির ব্যাপারে যথেষ্ট লবিং করে আন্তর্জাতিক ভাবে বিভিন্ন পর্যায়ে এটা তাদের উপর তাদেরকে গ্রহণ করতে বাধ্য করার জন্য চেষ্টা করা দরকার। আমি মনে করি প্রধানমন্ত্রীর প্রত্যেকটি প্রস্তাব অত্যন্ত যুক্তিসঙ্গত।
সেক্ষেত্রে দুটো প্রশ্ন তো এসেই যায় যে মিয়ানমারের নেত্রী এরই মধ্যে বলেছে যে রোহিঙ্গাদের তারা মিয়ানমারে ফিরিয়ে নিতে রাজি, কিন্তু সেক্ষেত্রে রোহিঙ্গাদের তাদের নাগরিকত্ব প্রমাণ করতে হবে, অর্থাৎ যে মানুষটি সহিংসতার কারণে একটি কাপড় চুপড় নিয়ে আসতে পারেনি, জীবনটা বাজি রেখেছে মৃত্যুর ফাঁদে এবং কোনোভাবে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে, তার পক্ষে কি সেটি প্রমাণ করা সম্ভব এক, এবং যদি সত্যি কফি আনান কমিশনের সুপারিশ মেনে নেয় মিয়ানমার, তাহলে কি এটি সম্ভব যে রোহিঙ্গারা নিরাপদে মিয়ানমারে থাকতে পারবেন?
নিরাপদের কথা পরে আসছে, প্রথম কথা হচ্ছে যে যারা উৎপাটিত হয়ে ছিন্নমূড়ে বাংলাদেশে চলে এসছে এদের নেওয়ার যে প্রশ্ন আপনি করলেন, হ্যাঁ এদের নাগরিকত্ব প্রমাণ করা মুশকিল হবে নানা ধরনের, খালি ডকুমেন্ট ছাড়াও এই যে অনেক এখন ফুটেজ আছে, ভিডিও আছে, এরা যে ওই দেশ থেকে আমাদের দেশে চলে আসছে খুব ক্লোজ আপ ভিডিওতে এদের হাজার হাজার লাখ লাখ লোকের চেহারা হতে আসছে, সেটা একটা কাজ হতে পারে, আন্তর্জাতিক কোন কমিশন বা কমিটি এটা পরীক্ষা করে। সকলের কাছে কোনো পরিচয়পত্র থাকা খুবই অসম্ভব। আর একটা কথা হচ্ছে, নাগরিকত্ব কোত্থেকে তারা বলবে? তাদের নাগরিকত্ব 1982 সালে সামরিক সরকার বাতিল করে দিয়েছে। বাংলাদেশ, আমি জানি না আন্তর্জাতিক আইন অনুসারে কোনো বিধান আছে কিনা, কিন্তু আমি মনে করি আন্তর্জাতিক আদালতে, হেগের আদালতে এ নিয়ে মামলা করা উচিত বাংলাদেশের ওদের নাগরিকত্বের সাথে। ওরা 82 সালের আগে যদি রাখাইনরা, বার্মার মানে রাখাইনের মুসলমানরা বা যাদেরকে তারা বাঙালি বলে, তারা সেই দেশের নাগরিক থাকতে পারে, এর আগে অনেকবার ভোট দিয়েছে, পার্লামেন্টে তাদের মেম্বার ছিল, এমন মিলিটারি আমলে তথাকথিত সংসদে নানা পর্যায়ে তাদের প্রতিনিধিত্ব ছিল, হঠাৎ করে তারা মানে সেই দেশের অনাগরিক, এটা হতেই পারে না, কোনো আন্তর্জাতিক আইন অনুসারে এটা গ্রহণযোগ্য না। এবং কোফি আনান কমিশন এইগুলাকে সব নাকচ করে দিয়ে চমৎকার ভাবে এক একটা সুপারিশ করেছেন তাদের পুনর্বাসন ব্যবস্থা করা। এইবারের এই একজোটাসের এই নির্মূল অভিযানের আগেও সেখানে কয়েক লক্ষ লোক অভ্যন্তরীণ ইন্টারনালি ডিসপ্লেসড রাখেন, তারা সেখানে ছিল, এই যে রোহিঙ্গারা, ফলে নানা ক্যাম্পে মানবেতর জীবন, তাদের স্কুল কলেজে তাদের ছেলেমেয়েরা যেতে পারে না, তাদের কারো দুটির বেশি সন্তান হতে পারে না, বিয়ে করতে হলে তাদের পারমিশন লাগে, তাদের উপরে রিপিটেডলি বুদ্ধিস্ট মঙ্করা এবং অন্যরা মানে ছটিকা বাহিনী আক্রমণ করেছে। গতকালও সেখানে একটা ত্রাণবাহী জাহাজের উপরে আক্রমণ করা হয়েছে, ফলে ভয়ঙ্কর একটা অবস্থা। এবং এক্ষেত্রে কোফি আনান কমিশনের রিপোর্ট তারা গ্রহণ করেছে, বাস্তবায়ন কোথাটা করতে পারবে, আন্তর্জাতিক সুপারভিশন বা ফোর্স নিয়োগ না করা ছাড়া সেটা বলা মুশকিল।
জি, আমরা শামিম আলামিন আপনার কাছে আবার একটু যেতে চাই। রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রী সুপারিশগুলো তো আমরা শুনেছি, এর বাইরে সংবাদ সম্মেলনে কি কিছু বলেছেন?
তিনি আসলে ওই জাতিসংঘের সাধারণ পরিষদে যে তার বক্তব্যে যেটি বলেছেন যে রোহিঙ্গাদেরকে ফিরিয়ে নিতে হবে এবং সেক্ষেত্রে আন্তর্জাতিক একটা চাপ তৈরি করতে হবে, এবং সেই চাপ তৈরি করার ক্ষেত্রে বাংলাদেশ তার যে ভূমিকা কূটনৈতিক ভাবে সেটি সফল ভূমিকা তিনি দেখছেন, যে এই মুহূর্তে যে চাপটি তৈরি হয়েছে সেটিকে কাজে লাগিয়ে একটি দীর্ঘস্থায়ী এবং একটা পারমানেন্ট সলিউশন এর বিষয়ে কিন্তু এসছে আলোচনায়। আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের প্রতিবেশী দেশগুলো কি ধরনের ভূমিকা নিচ্ছে। আমরা জানি যে যুক্তরাষ্ট্র বেশ ভালো ভূমিকা নিয়েছে এই ইস্যুতে, সেই ইস্যুটিও সামনে এসছে। আরেকটি প্রশ্ন তাকে করা হয়েছিল, চীন এবং ভারত খুব বড় প্রতিবেশী এবং একই সাথে তারা শক্তিধর, তারা মিয়ানমারকে কিভাবে সমর্থন যুগিয়ে চলেছে, এই বিষয়টিকে এনে আমরা এই দুটো দেশের সাথে কি ধরনের সম্পর্ক তৈরি করছি সেটি আলোচনায় এসছে। এবং তিনি বলেছেন ইতিবাচক ভাবে এই দুটি দেশই বাংলাদেশের বন্ধু দেশ, এবং তারা বলছেন যে তিনি প্রধানমন্ত্রীর বক্তব্য অনুযায়ী তাদের যে কূটনৈতিক প্রচেষ্টা সেটি অব্যাহত থাকবে। আর আপাতত তিনি যে বিষয়টিকে প্রধানত প্রাধান্য দিতে চাইছেন সেটি হচ্ছে, যেহেতু 4 লাখ মানুষ মানবেতর জীবনযাপন করতে করতে এক ধরনের পথ, কঠিন পথ পাড়ি দিয়ে তারা বাংলাদেশে এসেছে, তিনি বলছেন যে বাংলাদেশের 16 কোটি মানুষ যদি খেতে পায় তাহলে তারাও খেতে পাবে। বিষয়টি এমন যে তাদেরকে অন্ন এবং তাদের বাসস্থান, তাদেরকে সেখানে একটি স্বাভাবিক পরিবেশে রাখবার যে প্রচেষ্টা সেটি কিন্তু তিনি খুব গুরুত্ব দিয়ে তুলে ধরেছেন। পাশাপাশি তিনি বলেছেন যে জাতীয় ঐক্য একটি প্রতিষ্ঠা দরকার, এবং সেই প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই রোহিঙ্গা ইস্যুটিকে নিয়ে কোনো যেন রাজনীতি না হয়, এটিকে যেন মানবিক দৃষ্টিতে দেখা হয়, এটি তিনি বলেছেন। এবং তার যে বক্তব্য সেটি হচ্ছে যে এই সংকট থেকে আসলে বের হয়ে আসতে হবে, এবং বের হয়ে আসার জন্য মূলত এই মুহূর্তে তিনি তার অঙ্গন থেকে কূটনৈতিক প্রচেষ্টাকে মূলত প্রাধান্য দিচ্ছেন। এবং সেটি করতে গিয়ে তিনি জাতিসংঘে যতগুলো দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে, যেখানে যেখানে তার পক্ষে বিষয়গুলো তুলে ধরা সম্ভব হয়েছে সেগুলো তিনি তুলে ধরেছেন, এবং তিনি এটিকে খুবই গুরুত্ব দিয়ে মানে তুলে ধরেছেন। তো সব মিলিয়ে বক্তব্যটি এসছে এমন ভাবে যে আসলে এই রোহিঙ্গা ইস্যুটি তো আর নতুন নয়, অনেক পুরনো। আগে ছিল 4 লাখের মতো তিনি তুলে ধরেছেন, এখন তার সাথে আরো অতিরিক্ত 4 লাখেরও বেশি যুক্ত হয়েছেন, প্রতিদিনই কিন্তু আসছে।
শামিম আলামিন, আপনাকে একটু থামিয়ে একটা বিষয় একটু পরিষ্কার হতে চাই। আপনি বলছিলেন যে চীন এবং ভারতের ভূমিকা নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্ন এসেছে, সেক্ষেত্রে আমরা যতটা জানি যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে প্রধানমন্ত্রীর দেখা হয়েছে, কথা হয়েছে, সেই বিষয়টি কি কিছু উঠে এসেছে সংবাদ সম্মেলনে?
আজকে তিনি ঠিক একেবারে পরিষ্কার করেননি বিষয়টি। তিনি যেটি বলতে চেয়েছেন সেটি হচ্ছে যে যেহেতু ভারত আমাদের একটা শক্তিশালী প্রতিবেশী, ঐতিহাসিক ভাবেই ভারত বাংলাদেশের বন্ধু, এবং তিনি বলতে চান যে এই দেশটির সাথে তার সরকারের যথেষ্ট ভালো সম্পর্ক রয়েছে, যদিও আন্তর্জাতিক অঙ্গনের আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে অন্য দেশের সাথেও অন্য দেশের সম্পর্ক থাকতেই পারে। তো সেইটির মধ্য দিয়েও তিনি হতাশ হতে চাননি, তিনি যেটি বলছেন যে এটিকে আমরা এক ধরনের কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে আলোচনার মাধ্যমে অথবা তিনি যেটি বলতে চেয়েছেন যে পরিষ্কার করা সম্ভব, সেই অর্থে সুষমা স্বরাজের সাথে তার যে বৈঠকের বিষয়টি এটি জাতিসংঘে হয়েছে এবং একই বিমানে তারা ফ্লাই করে নিউ ইয়র্কে এসেছেন এটি সবাই জানেন, সেই বিষয়টি নিয়েও তিনি সেই অর্থে কোনো বক্তব্য দেননি। কিন্তু তিনি এটিকে মানে মানে এক ধরনের সংক্ষেপে তিনি এই উত্তরটি দিয়েছেন।
তার জি আমরা 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 এটাও জানি যে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এরই মধ্যে জানিয়েছে যে চীন এবং ভারত রোহিঙ্গা ইস্যুতে তাদের মনোভাব পরিবর্তন আনতে শুরু করেছে। আমরা যাব আর একটা বিষয়ে, সেটি হচ্ছে প্রধানমন্ত্রী গতকালের ভাষণে সন্ত্রাসবাদ নিয়েও সুপারিশমালা পেশ করেছে, আমরা তার কণ্ঠে একটু সন্ত্রাসবাদের সুপারিশগুলো শুনে আসি।
সন্ত্রাসবাদ ও সহিংস জঙ্গিবাদ শান্তি স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য সবচেয়ে বড় হুমকি। বৈশ্বিকের সমস্যা মোকাবেলায় আমার প্রস্তাব হচ্ছে, এক, সন্ত্রাসীদের অস্ত্র সরবরাহ বন্ধ করতে হবে, দুই, সন্ত্রাসবাদে অর্থায়ন বন্ধ করতে হবে, এবং তিন, শান্তিপূর্ণ উপায়ে আন্তর্জাতিক বিবাদ মীমাংসা করতে হবে।
সৈয়দ মাহমুদুল্লাহ, আমরা শুনছিলাম প্রধানমন্ত্রীর সুপারিশ সন্ত্রাসবাদ নিরসনে, কিন্তু প্রশ্ন থাকে যদি রাষ্ট্র হিসেবে কোনো দেশ সন্ত্রাসবাদের সঙ্গে জড়িয়ে যায় সেক্ষেত্রে আসলে এই সুপারিশগুলো কি বাস্তবায়ন করা সম্ভব? আমরা যদি রোহিঙ্গা ইস্যুকে মাথায় রেখে এই বিষয়ে কথা বলি।
রোহিঙ্গা ইস্যু একটি বিষয়, আর বিশ্বব্যাপী যে সন্ত্রাস সেটা অন্য মাত্রা। রোহিঙ্গাদের এই কারণে তাদের ভেতরে আমরা দেখেছি এর আগেও বাংলাদেশে প্রায় 4 লাখ রোহিঙ্গা এসছে, তার আগেও এসছে, তাদের মধ্যে প্রায় 2.5 লাখ সেই দেশে ফেরত পাঠানো হয়েছিল। যাই হোক, রোহিঙ্গাদের মধ্যে কেউ কেউ কিন্তু জঙ্গি মধ্যে নাম জড়িয়েছে, তাদের অল্প কয়েকজন, এবং সেই জন্য এবারে যে রোহিঙ্গা ঢল নামছে অনেকের এই নিয়ে খুব একটা দুশ্চিন্তা আছে।
কোন একটি দেশের সেনাবাহিনী যদি সেই দেশের মানুষের উপর নির্যাতন চালায় তাকে আপনি কোন ধরনের সন্ত্রাস বলবেন?
না, সেটা নিশ্চয়ই রাষ্ট্রীয় সন্ত্রাস, সেটা এই দেশে দেশে এটা হচ্ছে এবং হওয়ার কারণে একটা জঙ্গি গোষ্ঠী গঠিত হচ্ছে। কিন্তু তার বাইরেও এই যে তথাকথিত ধর্মীয় উন্মাদনাকে কেন্দ্র করে আমাদের কিছু লোক, এই যে মধ্যপ্রাচ্যে যে ঘটনা আমরা দেখছি, বহির আক্রমণের প্রতিক্রিয়া হিসেবে বলা যেতে পারে, অনেকে ধরনের নানা সাফাই গাইতে পারে, কিন্তু সেটার কারণে আমরা নির্বিচারে মানুষ হত্যা করব, এই ধরনের এই যে বাংলাদেশে গুলশানের একটা ক্যাফেতে যে আক্রমণ হয়ে আক্রমণ করে লোক মারা হলো, সেখানে জাপানি ইটালিয়ান নাগরিক সহ বাংলাদেশের 2 নাগরিক, এইটাকে কোনোভাবেই অন্য কোনো রাষ্ট্রীয় নিপীড়নের বিরুদ্ধে একটা প্রতিবাদ বলে আমরা গ্রহণ করতে পারি না। ফলে জঙ্গিবাদের অনেকটা দিক আছে, একটা হচ্ছে রাষ্ট্রীয় সন্ত্রাসের কারণে, রাষ্ট্রের অন্যায় বিচারের কারণে অনেক লোকের দেওয়ালে পিঠ থেকে গেছে, তারা প্রতিবাদে যখন দাঁড়ায় তখন কেউ কেউ সন্ত্রাসের আশ্রয় নেই। একটি ব্রিটিশ আমলে মাস্টার দা সূর্য সেন সহ যারা কাজ করেছেন তাদেরকে তারা সন্ত্রাসী বলতো, আমরা ফ্রিডম ফাইটার বলতে, এটা একটা দিক। অন্যদিকে হচ্ছে যে এই তথাকথিত এক ধরনের উন্মাদ এবং বিকৃত মস্তিষ্ক ব্যক্তিদের দ্বারা পরিচালিত হয়ে ওই হিংসাত্মক আন্দোলন দেশে দেশে যে ছড়ানো হচ্ছে, দেশে দেশে যে আক্রমণ করা হচ্ছে, এইটাকে কোন রকমই সমর্থন করা যায় না, এটা আরেক ধরনের জঙ্গিবাদ, এবং বাংলাদেশেও তার সম্প্রসারণ হচ্ছে অত্যন্ত দুঃখের বিষয়। তো এই আপাতত বললাম।
জি, আমি আপনার কাছে আবার যেতে চাই, কিন্তু একটু পরে, তার আগে আমি আনিস আহমেদ আপনার কাছে যেতে চাই। আমরা শুনছিলাম প্রধানমন্ত্রী 3 দফা সুপারিশ দিয়েছেন, এবং 3 দফা সুপারিশের মধ্যে প্রথমটি ছিল অস্ত্রের সরবরাহ বন্ধ করতে হবে, এবং অর্থ সরবরাহ বন্ধ করতে হবে। এবং আমরা এটাও তো জানি, কিছুক্ষণ আগেই মাহমুদুল্লাহ বলছিলেন যে কিছু কিছু রাষ্ট্র তো সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত, এরকম খবর নানা সময় প্রকাশিত হয়। সেক্ষেত্রে আসলে প্রধানমন্ত্রী অস্ত্র সরবরাহ বলতে বন্ধ করতে বলতে আসলে কি বোঝাতে চেয়েছেন? এবং অর্থের ব্যাপারটা আমরা জানি, কিন্তু অস্ত্রের সরবরাহটা আসলে
বস্তুতপক্ষে যে বিষয়টি উঠে আসে, যেটি সৈয়দ মাহমুদুল্লাহ একটু আগে বলছিলেন যে সন্ত্রাসবাদ বলুন কিংবা উগ্রবাদ বলুন, উগ্রবাদ বিষয়ে আমি একটি অনুষ্ঠানও করছি আপনি জানেন, এর কিন্তু সংজ্ঞা অনেক বেশি বিস্তৃত। একটি হতে পারে এখন যে রকম আইএস বলুন কিংবা অন্যান্য সন্ত্রাসবাদী দল যারা ইসলাম ধর্মকে কেন্দ্র করে এবং তাকে ব্যবহার করে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে সেটা, কিন্তু আমরা আবার রোহিঙ্গাদের ব্যাপারে দেখলাম যে এক ধরনের রাষ্ট্রীয় সংঘাত চলল, যেটা পাকিস্তান আমলে 1971 সালে পাকিস্তান এক ধরনের রাষ্ট্রীয় উগ্রবাদের ব্যাপারটা ধরে তুলে ধরেছিল। এবং অনেকেই বলেন যে যে বৌদ্ধ ধর্ম সম্পর্কে আমাদের এত বেশি একটা আশাবাদ যে এটি একটি অহিংস ধর্ম, এবং যে ধর্ম গ্রহণ করে অশোক একসময় কলিঙ্গ যুদ্ধে যে সমস্যাটা সৃষ্টি করেছিলেন যে লক্ষ লক্ষ লোক হত্যা করা হয়েছিল অশোকের সময়, সেই অশোক কিন্তু বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। সেই বৌদ্ধ একদল, আমি সবাইকে বলছি না, কিন্তু একদল বৌদ্ধ যেমন একদল মুসলিম যেমন একদল হিন্দু, এরা উগ্রবাদী হতেই পারে এবং হয়েছে এক্ষেত্রেও, আমরা লক্ষ্য করেছি।
প্রশ্নটি হচ্ছে কোন একটি সম্প্রদায় অথবা কিছু মানুষ যখন অপরাধ করে তাদেরকে বিচারের আওতায় আনা যায়, কিন্তু রাষ্ট্র যখন নিজে জড়িয়ে যায় কোনো অপরাধের সঙ্গে সেটি কি আসলে কিভাবে,
সেই অপরাধকে অপরাধ বলে গ্রহণ করতে হবে? এবং জাতিসংঘের মতো বড় বড় যারা মাধ্যম আছে তারা এটা গ্রহণ করতে পারে? রাষ্ট্রীয় সন্ত্রাসের একটা সবচেয়ে বড় দিক ছিল হিটলারের সময় যে ফ্যাসিবাদ, সেটিও কিন্তু শেষ পর্যন্ত টেকেনি। এখন প্রধানমন্ত্রী যে বিষয়টি উল্লেখ করেছেন, অস্ত্রায়ন এবং অর্থায়ন দুটিই বন্ধ করতে হবে। অস্ত্র একটি ব্যবসার বিষয় হয়ে দাঁড়িয়েছে, এবং কোত্থেকে কোথায় অস্ত্র যাচ্ছে আমরা সেটা বুঝতে পারছি না, কিন্তু তারা পাচ্ছে অস্ত্র, এমনকি আধুনিক অস্ত্র পাচ্ছে। এবং এখন আবার আরেকটা জিনিস লক্ষ্য করবেন যে অস্ত্র কেবল বড় কথা নয়, অস্ত্র ছাড়াও অন্যান্যভাবে সন্ত্রাসবাদী আক্রমণ চলছে। একটা হচ্ছে যে ঘরে তৈরি অস্ত্র নিচ্ছে কিংবা অন্য ধরনের গ্যাস ছড়িয়ে দিচ্ছে, নানাবিধ সমস্যা। কিন্তু প্রধানমন্ত্রী আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন এই 3 পয়েন্টের বাইরে, সেটি হচ্ছে যে নারী, যুব সমাজ, গণমাধ্যম এবং ধর্মীয় নেতাদের সম্পৃক্ত করছে বাংলাদেশ, এবং এই সম্পৃক্ততা কিন্তু খুবই সহায়ক। আপনি জানেন, আমরা জানি যে দিন কয়েক আগেই একজন সন্ত্রাসী ধরা পড়েছে, ওই হলি আর্টিজনের যে ঘটনার কথা সৈয়দ মাহমুদুল্লাহ বললেন সেটি দুর্ভাগ্যজনক, কিন্তু এরপর বড় রকমের ঘটনা ঘটেনি এই জন্যে যে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী একদিকে অত্যন্ত সচেতন, আরেকদিকে বাংলাদেশের সমাজ এ ব্যাপারে সচেতন যে সন্ত্রাসীদের কোনো ক্রমেই তারা সাহায্য করবে না। এর সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে যেসব সন্ত্রাসী নিহত হয় তাদের শেষকৃত্য অনুষ্ঠানে, তাদের জানাজা অনুষ্ঠানে তাদের বাবা মারা কিন্তু উপস্থিত হননি, সন্ত্রাসী হিসেবেই চিহ্নিত হয়েছে।
জি, আমরা শামীম আলমিন আপনার কাছে একটু যেতে চাই। সন্ত্রাসবাদ বৈশ্বিক প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং আমাদের প্রধানমন্ত্রী যা বলেছেন আমরা শুনেছি, সংবাদ সম্মেলনে কি সন্ত্রাসবাদের বিষয়টি এসছে এবং সেক্ষেত্রে প্রধানমন্ত্রী আর কি বললেন?
সন্ত্রাসবাদের বিষয়টিতে তিনি বরাবরই গুরুত্ব দেন, জিরো টলারেন্স এই কথাটি তিনি প্রায়ই উচ্চারণ করেন, এবং জাতিসংঘে এই বিষয়টি যেহেতু সুদৃঢ়ভাবে তিনি তুলে ধরেছেন, ওই বিষয়টি তার মূল বক্তব্যে এখানে আজকেও তিনি বলেছেন। এবং সন্ত্রাসবাদ ইস্যুতে তিনি কিভাবে বাংলাদেশ প্রতিহত করেছেন এটি আপনারা দেখেছেন যে মূল বক্তব্যে তিনি বেশ সচেতন ভাবে এবং পরিকল্পিত ভাবে চমৎকার ভাবে তিনি তুলে ধরেছেন। তো এই ইস্যুটি নিয়ে আজকের সংবাদ সম্মেলনে যে খুব বেশি বিস্তারিত আলোচনা হয়েছে তেমন নয়, তবে তিনি তার যে বৈশ্বিক কার্যক্রমের অংশ হিসেবে এই বিষয়টিও তিনি তুলে ধরেছেন। অন্য একটি বিষয় তিনি তুলে ধরেছেন যে আপনি জানেন যে বর্তমান বিশ্বে নর্থ কোরিয়া পারমাণবিক যে একটা হুমকি তৈরি করেছে, সেই প্রেক্ষিতে পরমাণু নিরস্ত্রীকরণ যে বিষয়টি সেটি নিয়ে কিন্তু বেশ সারা বিশ্বব্যাপী আলোচনা চলছে। তো সেই প্রেক্ষিতে বাংলাদেশ জাতিসংঘের একটি চুক্তিতে বা একটি স্বাক্ষর করেছে, সেই বিষয়টি তিনি তুলে ধরেছেন যে বাংলাদেশ এই পরমাণু বিষয়ক কর্মসূচির বিষয়ে যে অনুস্বাক্ষরকারী একটি দেশ, এবং এটি আজকে এই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবারে জাতিসংঘের অধিবেশনে কিন্তু একটি কর্মসূচিতে অংশ নিয়ে সইটি করেছেন। তো এই ইস্যুটি তিনি তুলে ধরেছেন। একই সাথে আপনার জাতিসংঘে যে শান্তিরক্ষী মিশন সেইখানে যে তাদের কার্যক্রম এবং সেখানে যে যৌন হয়রানির বিষয়টি এসছে, সেখানে বাংলাদেশ একটি তহবিল করা হয়েছে জাতিসংঘের উদ্যোগে, সেই তহবিলে বাংলাদেশ $1,00,000 অনুদান দিয়েছে, এই বিষয়টি তিনি তুলে ধরেছেন আজকের সংবাদ সম্মেলনে। তবে সামগ্রিকভাবে যত আলোচনা হয়েছে তার মধ্যে কিন্তু বাংলাদেশের রাজনীতি এবং রোহিঙ্গা ইস্যুটি ছিল মূলত প্রধান।
জি, আমরা আমরা বাংলাদেশের রাজনীতি নিয়ে প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে কি বললেন তা নিয়ে আলোচনা করব। তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন ওয়াশিংটন স্টুডিও থেকে।
শামীম আলামিন, আমি শুরুতেই আবার আপনার কাছে যেতে চাই। বাংলাদেশের রাজনীতি নিয়ে প্রধানমন্ত্রী কি বললেন আমাদেরকে যদি একটু জানান, তারপর আমরা বিশ্লেষণের জন্য সৈয়দ মাহমুদুল্লাহ আপনার কাছে যাব। শামীম আলামিন, আপনি শুনতে পাচ্ছেন? শামীম আলামিন, শুনতে পাচ্ছেন আমাকে? শামীম আলামিন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমরা জানতে চাইছিলাম যে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বাংলাদেশের রাজনীতি নিয়ে কি বললেন, জাতীয় ঐক্যের বিষয়ে অথবা নির্বাচন নিয়ে, যেটি আপনি শুরুতে বলছিলেন যে সাংবাদিকদের প্রশ্ন জবাবে তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।
মূল বিষয়টি ছিল যে বিভিন্ন সময় তাকে প্রশ্ন করা হয় বিএনপি শক্তিকে সামনে এনে, যে নানা ধরনের যে অভিযোগ করা হয় বিএনপি এবং তার সমমনা দল এবং ব্যক্তিদের পক্ষ থেকে যে বিএনপি গণতান্ত্রিক যে রাজনৈতিক চর্চা সেটি বাংলাদেশে সেই অর্থে করতে পারছে না, এবং তাদের যে নানা ধরনের অভিযোগ থাকে দমনপীড়নের সেই ইস্যুটিও সামনে আনা হয়েছে, মামলা হামলার কথা বলা হয়। তো এই এই বিষয়ে তাকে বিভিন্ন সময় প্রশ্নের উত্তর দিতে হয়, ফলে আজকেও সংবাদ সম্মেলনে সুনির্দিষ্ট ভাবে এই বিষয়টি উঠে এসেছে, আগামী নির্বাচন, বিএনপির সাথে আচরণ এবং একই সাথে রাজনৈতিক একটি ঐক্যের পরিবেশ তৈরি করে কি করে একটি সুন্দর পরিস্থিতি তৈরি করা যায়। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরো বিষয়টিতেই বিএনপি এবং সেই সময়ের সরকার এবং একটু অতীতে গিয়ে তিনি বিভিন্ন সময়ে তারা কি ধরনের কর্মকাণ্ড পরিচালনা করেছেন, তাদের বিরুদ্ধে তিনি নানা ধরনের অভিযোগ এনেছেন, জঙ্গিবাদী সন্ত্রাসী দল হিসেবে আখ্যায়িত করেছেন, একই সাথে বঙ্গবন্ধু জাতির জনক তার পরিবারের সদস্য থেকে শুরু করে যাদেরকে হত্যা করা হয়েছিল সেই সময়ে, সেই হত্যাকারীদেরকে পুনর্বাসনকারী দল হিসেবে, যুদ্ধ অপরাধীদের পুনর্বাসনকারী দল হিসেবে বিএনপি এবং তার সমমনা দলগুলোকে দায়ী করে তিনি বলেছেন কোন খুনির সাথে, তার ভাষায়, সেটিকে তারা কোনো অবস্থাতেই তাদের সাথে তারা বসতে রাজি নন, বসবেন না। ফলে তিনি উল্টো প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে যদি কেউ খুনি হয় তার সাথে কি কেউ বসতে রাজি হবে, এই প্রশ্ন ছুড়ে তিনি বলেছেন এই প্রশ্নটি যেন কোনোভাবেই আর তাকে করা না হয়, তিনি কোনো অবস্থাতেই তাদের সাথে বসবে না, এবং রাজনীতি তারা কিভাবে করবে সেই রাজনীতি শিক্ষাও তাদেরকে তিনি দিতে চান না। তো সব মিলিয়ে পরিবেশটি ছিল এমন যে বিএনপি তার রাজনীতি করবে এই ইস্যুতে তিনি এটি ছিল তার একটা মনোভাব, একটু কঠোর মনোভাব, এবং তিনি বলবার চেষ্টা করেছেন আগামী রাজনীতিতে ভোটারদের মন জয় করতে হবে, এবং সেক্ষেত্রে তার দলের যে নেতা কর্মী আছেন তাদের প্রতি তার নির্দেশ হচ্ছে ভোটারদের মন জয় করো। তখন একটি প্রশ্ন করা হয়েছিল যে ভোটারদের মন খারাপ করবার মতো কোনো পরিস্থিতি তার দলের পক্ষ থেকে করা হয়েছে কিনা, যে এখন মন জয় করবার কথা আসছে। এই প্রসঙ্গে তিনি বলছেন যে না, ভোটাররা সবসময়ই তাদের কাছে গুরুত্বপূর্ণ, সুতরাং মন জয় করবার মতো পরিস্থিতি এবং কাজ সবসময়ই করে যেতে হবে, এরকম একটি উত্তর তিনি দেবার চেষ্টা করেছেন।
জি, শামীম আলামিন, আপনি আমাদের সঙ্গেই থাকুন। সৈয়দ মাহমুদুল্লাহ, আপনি শুনছিলেন সংবাদ সম্মেলনে বাংলাদেশের রাজনীতি নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য, আপনার মতামত?
তার দৃষ্টিভঙ্গি থেকে তিনি যেটা বলেছেন সেটা কিছু কিছু তো আমরা নিরপেক্ষভাবে পর্যালোচনা করলেও তার যে অভিযোগগুলো একটু সত্যি, বঙ্গবন্ধুর এবং তার পরিবারের খুনিদেরকে জিয়াউর রহমান তাদেরকে পুনর্বাসন করেছেন, খালেদা জিয়া তাদেরকে পুরস্কৃত করেছেন, পুনর্বাসন করেছেন, তারপর গতবার নির্বাচনে তারা অংশ নিলেন না কিন্তু তারপরে সেটা নির্বাচন প্রতিহত করার জন্য পরবর্তী পর্যায়ে আর একবার তার প্রথম বার্ষিকীতে নির্বাচন 5 জানুয়ারি নির্বাচনের যে সমস্ত নারকীয় কাণ্ড ঘটলো তাতে বিএনপির এবং তার সাথে জামাতিদের ভূমিকা অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত ভয়ঙ্কর ছিল, ফলে সেগুলো যে কোনো সুস্থ মস্তিষ্ক লোকই নিন্দা করবে। তবে বাংলাদেশের রাজনীতিকে যদি সুস্থ ধারায় পরিচালিত করতে হয়, নির্বাচন যদি সুষ্ঠুভাবে অনুষ্ঠান করতে হয়, রাজনৈতিক দলগুলোর ভিতরে পরমত সহিষ্ণুতার মনোভাব গড়ে উঠতে হবে। যেমন এই রোহিঙ্গা ইস্যুতেই মনে করেন, এই সরকার এই পর্যন্ত রোহিঙ্গা ইস্যুতে যত কর্মকাণ্ড নিয়েছেন সবই অত্যন্ত পজিটিভ। সেই ক্ষেত্রে বিএনপি প্রতিদিন প্রায় এই দু একদিন আগে পর্যন্ত প্রতিদিন অত্যন্ত নেতিবাচক এবং বিনা প্রয়োজনে সমালোচনামূলক বক্তব্য রেখেছে। তো এই ধরনের মনোভাব সরকারি দল এবং বিরোধী দল সবাইকে পরিহার করতে হবে, কিন্তু নির্বাচনে অংশগ্রহণের জন্য বিএনপিকে সরকার কেন রাজি করাতে যায়? প্রত্যেকটি দল নিজ নিজ সিদ্ধান্ত নেবে তারা নির্বাচনে যাবে কি যাবে না। কিন্তু আচ্ছা, আমি অন্য একটা প্রসঙ্গে আবার ফিরতে চাই, সেটা হচ্ছে যে আপনি এর আগে রোহিঙ্গা ইস্যু নিয়ে সন্ত্রাসবাদের কথা বলছিলেন, এইবারে যে রোহিঙ্গা ইস্যুটা হলো এটার জন্য কিন্তু এই রোহিঙ্গাদের ওই যে আরসা একটা জঙ্গি সংগঠন তারা দায়ী বলে আমি তাদেরকে সবচেয়ে বড় দায়ী মনে করব। সেই দেশে বছরের পর বছর 80-এর দশক থেকে শুরু হয়ে রোহিঙ্গাদের উপরে অত্যাচার চলছে, নির্যাতন চলছে, এটা আমরা সব জানি। অত্যন্ত সুকৌশলে বার্মান নেত্রী আং সান সুচি কোফি আনানকে দিয়ে হেড করে একটা কমিশন বানালেন, তার মাধ্যমে একটা সুপারিশমালা তৈরি করলেন এবং সুপারিশমালা গুলো যে কোনো সুস্থ লোক পড়লে অত্যন্ত খুশি হবে যে আমরা যা চাই তাই, আমাদের প্রধানমন্ত্রী সেটা সমর্থন করেন। ঠিক যেদিন সেই সুপারিশ রিলিজ হবে সেদিনই ওরা ওদের ঘাঁটিতে, এর আগে একবার করেছে, আবার দ্বিতীয়বার সেদিন আবার ওদের মিলিটারির আউটপোস্টে তারা আক্রমণ করে সামরিক বাহিনীর এবং পুলিশ বাহিনীর লোকজন হতাহত করেছে। তার মানে পুরো জিনিসটাকে স্যাবোটাজ করার জন্য কেউ যেন এদেরকে মানে উস্কানি দিচ্ছে, অথবা এই বিকৃত মস্তিষ্ক লোকরা তাদের নিজেদের জাতির ইন্টারেস্টের বিরুদ্ধে। আপনি দেখুন আং সান সুচির পিতা জেনারেল আং সান, তিনি ওই দেশের জাতির পিতার মতো, ঠিক দেশটি স্বাধীন হওয়ার পূর্ব মুহূর্তে এই সেই দেশের কারেন এবং অন্য একটি বড় জাতিসত্তা সেই মুহূর্তে আমি ভুলে গেছি, তারা তাদেরকে আঞ্চলিক স্বায়ত্ত শাসন দেওয়ার প্রশ্ন নিয়ে কথা হচ্ছিল, তিনি তার পক্ষে ছিলেন বলে তাকে তার সহকর্মীরা সেখানে প্রকাশ্য মিটিয়ে মিলিটারি অফিসারদের সেখানে খুন করা হয়েছে। তার কন্যা যাই হোক মানুষ হয়েছেন, বিদেশে বিয়ে করেছেন, তারপরে দেশে ফিরে এসছেন, নির্বাচনে জয় হয়েছেন, তাকে ক্ষমতায় যেতে দেয় নাই। এই যে 1958 সাল থেকে 60 সাল থেকে 62 সাল এই 2 বছর যে উনি প্রধানমন্ত্রী ছিলেন একটা নির্বাচন ফলে, কিন্তু 58 সালে নেউইন প্রথম সামরিক অভ্যুত্থান করেন এবং সেই সামরিক অভ্যুত্থানের 2 বছর আগে পর্যন্ত ওরা ক্ষমতা ছিল মিলিটারি। বলতে গেলে ওই 60 থেকে 62 ব্রেক ছাড়া 58 সাল থেকে নন স্টপ এই মহিলা, তার স্বামী অসুস্থ ক্যান্সারে মারা গেছেন, তাকে দেখার জন্য অক্সফোর্ডে ফিরে যাননি কারণ ফিরে গেলে তাকে দেশে আসতে দেবে না, এইরকম সাফার করেছেন তিনি। তো তিনি চাচ্ছেন না যে তার দেশের গণতন্ত্র কোন একটা অজুহাত নিয়ে এই ব্রুট সামরিক বাহিনী আবার ধ্বংস করে দিক, তারা তার ঘাড়ের পেছনে এখন নিঃশ্বাস ফেলছে, সেখানকার নিরাপত্তা কোনো ফাইল তার কাছে যায় না, নিরাপত্তা তাদের হাতে, বর্ডার তাদের হাতে, হোম তাদের হাতে, সিকিউরিটি তাদের হাতে। ফলে এখনো পর্যন্ত কারণ এবং অন্য একটি রাষ্ট্রগোষ্ঠী ওই জাতিসত্তার বিরুদ্ধে তারা নন স্টপ ভয়ঙ্কর আক্রমণ চালিয়ে যাচ্ছে, তাদেরকে দমন করছে, কিল করছে। সেই সমস্ত কথা তো আমরা রোহিঙ্গা ইস্যু নিয়ে বাস্তব বলে উঠে আসছে না। এইরকম একটি সময় অত্যন্ত সুকৌশলে রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য এই নেত্রী একটি কমিশন করলেন, তার অত্যন্ত চমৎকার রিপোর্ট আসলো, ঠিক সেই দিনই এই আশা জঙ্গি গোষ্ঠী সেটা স্যাবোটাজ করার জন্য এই কাণ্ড করলো, আর তার নিজের জনগোষ্ঠী এখন 500,000 বাংলাদেশে চলে এসছে, বাকিগুলোকেও তারা তাড়াবার একটা অজুহাত পেয়েছে। ফলে এই ধরনের জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে আন্তর্জাতিক দেশে সর্বদেশে আমাদের একটা সোচ্চার হওয়া উচিত। আর বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে যেটা বললাম, প্রধানমন্ত্রী যা বলেছেন তার ব্যাখ্যা সেটা তার পয়েন্ট অফ ভিউ থেকে যেমন যুক্তিসঙ্গত নিরপেক্ষ ব্যক্তিরাও যুক্তিসঙ্গত মনে করবেন, কিন্তু তারপরও একটি রাষ্ট্রের ক্ষমতায় যারা থাকেন তাদেরকে সবসময় তার সমস্ত জনগোষ্ঠীর প্রতি গঠনমূলক মনোভাব নিতে হয়, তাদের অতীতের কর্মকাণ্ডের কারণে তাদেরকে সাথে আমরা কথা বলবো না বা তাদেরকে স্পেস দেব না, এই ধরনের অ্যাটিটিউড হতো ঠিক না। আর একটা কথা আমি বলবো সর্বশেষ একটা লাইন, সেটা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী যুগের পর যুগ বিদেশে আসছেন দেশ, সেটা তাদের দলের লোকরা তাদের জন্য রিসেপশন আয়োজন না করে এটা অন্য কোনো ভাবে কমিউনিটির সিভিল সোসাইটি বা কমিউনিটির কোন সংগঠনের মাধ্যমে এই আয়োজনটা হলে অত্যন্ত শোভনীয়, এই একটা আমার বক্তব্য। আমি দীর্ঘদিন থেকে ভাবছি বিদেশে বাংলাদেশে কোন রাজনৈতিক দলের শাখা থাকা উচিত নয়, আর থাকলেও তারা তাদের দলের নেত্রী রাষ্ট্রীয় নেতা হিসাবে বিদেশ সফরে আসলে তাদের জন্য মূল সংবর্ধন অনুষ্ঠান করা এটা শোভন হয় না।
সৈয়দ মাহমুদুল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শামীম আলামিন, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে, এক মিনিটের মধ্যে আমাদেরকে অনুষ্ঠান শেষ করতে হবে। আপনি যদি আমাদেরকে জানান, যেমনটা আমরা অনুষ্ঠানের শুরুতেই বলেছিলাম যে প্রধানমন্ত্রী আরও কয়েকদিন যুক্তরাষ্ট্রে থাকবেন, আজকে থেকে আর বাকি দিনগুলোতে প্রধানমন্ত্রীর কোনো সফর কি কোনো কর্মসূচি রয়েছে এবং তিনি কোথায় থাকছেন?
একটি বিষয় একটু বলবার দরকার, যদিও সময়টা একেবারে শেষের দিকে, তিনি যদিও উদাহরণ হিসেবে বলেছেন যে বিএনপি বা বিরোধী দলের সাথে তিনি এরপরও বিভিন্ন সময় যোগাযোগের চেষ্টা করেছেন, গত নির্বাচনে তারা টেলিফোন করেছিলেন এবং খুব আলোচনা হলেও কিভাবে এই সমস্যাটির সমাধান হবে সেই বিষয়টি নিয়ে কিন্তু আলোচনাটি কমই হয়েছে।
জি শামীম আলামিন, আমাদের শেষ করতে হচ্ছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ, সংবাদ সম্মেলনে বিস্তারিত আমাদেরকে জানিয়েছেন। শ্রোতা, শেষ করব, তার আগে জানিয়ে দেই আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী একটানা 9 বার এবং তার সরকার 3 মেয়াদে মোট 14 বার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন ভাষণ দিয়েছেন। আমরা শেষ করছি আজকের আলাপন।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।